দোসরা ফেব্রুয়ারি 2019। তার্জুমান কাবিরার বিল্লাহ শেখ উল হাদিস শেখ উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামদ বারাকাতুহুমের আজিম শান ইসলাহী বায়ান হালি শহর বি ব্লক ঈদগাহ ময়দান চট্টগ্রাম।
ভাই আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, এটা কোন সুন্নতের তরিকা না, বরং গুনাহের কাজ। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أولى الناس بي المتقون من كانوا وحيث كانوا. وقال عليه الصلاة والسلام: إن النور إذا كذف في القلب انفصله الصدر. قيل: يا رسول الله، هل لذلك من علم؟ قال: نعم، التجافي عن دار الغرور، والإنابة إلى دار الخلود، والاستعداد للموت قبل نزوله. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জেলা জেলাল মানবালু আমাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদের সকলকে নাজাত দান করেন। আল্লাহর বন্দেগীওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতওয়ালা, নূরওয়ালা জিন্দগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, মানুষ আর পশু দুটা মুখোমুখি। মানুষ তাকে বলে যে মহান স্রষ্টা আল্লাহর উপর জীবনকে উৎসর্গ করা বুঝে এবং সেই পথে চলে, আর পশু তারা যাদের মধ্যে এই বুঝ নাই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবি শরীফে বলেন যে একে মে বিনি খেলাফে আদমন নেস্তন্দ আদম খেলাফে আদমন, যাদের মধ্যে দেখো যে ঈমান নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহ পাকের ভালোবাসা নাই, আদম আলাইহিস সালামের আওলাদ হওয়ার মতো যোগ্য জিন্দেগি নাই, এরা আকৃতির মানুষ, আসল মানুষ না। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যিনি বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, আরেফে কামিল ছিলেন, চিস্তিয়া তরিকার বিখ্যাত ইমাম ছিলেন, তিনি বলেন যে আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো এই সব কুছ হ্যায়। আর এই মানুষ যদি সত্যিকার মানুষ হয়, এই মানুষই হল সবচেয়ে বড় মর্যাদাওয়ালা। انسان بننے کا طریقہ یہ ہے کہ اللہ تعالی سے صحیح تعلق پیدا ہو جائے۔ اور یہ مانوسر مانوسوار طریقہ ہلو مانوسوار راستہ ہلو یہ جے مہان اللہ سنگے سندر سمپرک ہو جائے۔ آہ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে নিবিড় সম্পর্ক হয়ে যায়, একান্ত সম্পর্ক হয়ে যায়। এই দৌলত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সারা বিশ্বের মানুষের জন্য যিনি ছিলেন আল্লাহর মহব্বত শেখানোর উস্তাদ, তিনি বলেন যে খালকে আতফালান জুজ মস্তে খুদা নেস্ত বালে জুজ রহিদ আজ হাওয়া। হে মানুষ, দুনিয়ার সব মানুষই বেবুজ এবং সব শিশুর দল, যতক্ষণ না তার মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হয়, যতক্ষণ না সে আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়। খালকে আতফালান জুজ মস্তে খুদা, আল্লাহর দেওয়ানা ব্যতীত সব মানুষই বেবুজ শিশু, অবুজ শিশু। নেস্ত বালে জুজ রহিদ আজ হাওয়া, যে নফসের গোলামি থেকে মুক্ত হয় নাই সে এখনো বালিগই হয়নি। মানুষ মনে করে দেহ বালেক তো আমি বালেক, আমার ভাইরা আউলিয়া কেরাম বলেন রুহ বালেক তো মানুষ বালেক। দেহ তো নমরুদেরও বালেক হয়, দেহের বালেক তো ফেরাউনও বালেক হয়, দেহের বালেক তো আবুল হাব আবু জাহাল বালেক হয়, কিন্তু রুহের বালেক যে হয় সে হল আসল বালেক। মানুষের মধ্যে আসল জিনিস হল রুহ। এই রুহ যখন বালেক হয় তখন সে মানুষ সত্যিকার বালেক, সত্যিকার বুঝমান এবং জ্ঞানী। বালেক মানে বালগায়াব লুগু আরবিতে মানে পৌঁছে যাওয়া। তো বালেক মানে বয়সের এমন একটা সীমায় পৌঁছা যখন মানুষের একটা নতুন শিহরণযুক্ত জীবন শুরু হয়। আর রুহ বালেক হওয়া মানে মানুষ এমন এক পর্যায়ে পৌঁছে যে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইয়েরা, দুনিয়ার সব পাইলাম কিন্তু আল্লাহকে পাইলাম না। আমি কি পাইলাম? যে বিশাল ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকা আছে এবং স্বর্ণ মুদ্রা হাজার হাজার মন পরিমাণ আছে, সব আছে এবং দুনিয়ার মানুষের কাছে ইজ্জত আছে, সম্মান আছে, ক্ষমতার দাপট আছে, কিন্তু আল্লাহ নারাজ। আল্লাহর নজরে এই মানুষ আরেকটা নমরুদ। এই মানুষের কাছে আমার ভাইরা ফের কি আছে? চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের গেলাব ধরে কানতেন এবং বলতেন, আমার প্রিয় মাওলা, প্যাস চাহে জেসে আবে সরদ কো, তেরি প্যাস উসে ভি বাড় কর মুশকো। তিনি বলেন, যায় আল্লাহ, প্রচন্ড গরমের মধ্যে মানুষ ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করতে থাকে, আমি ইমদাদুল্লাহকে তোমার মহব্বতে এর চেয়ে বেশি ছটফট করতে থাকার তৌফিক দান করো। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়ার যেখানেই থাকবেন আল্লাহর মহব্বতে বেচায়ন থাকবেন, বেকরার থাকবেন, অস্থির থাকবেন, বেকুল থাকবেন। আমার ভাইরা, যে ফেরেশতাদের তো ইবাদত বন্দিগির কোনো অভাব ছিল না, সীমাহীন ইবাদত বন্দিগিতে ফেরেশতারা মশগুল ছিলেন, ফের আল্লাহ পাক মানুষদেরকে সৃষ্টি করছেন তো কিসের জন্য? এক বুজুর্গ বলেন যে দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, বর্ণা তওত কে লিয়ে কুছ কম না থে কর রুবিয়া, যে আল্লাহ পাক মানুষদের সৃষ্টি করছেন মানুষ যাতে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মহব্বতে ছটফট করতে থাকে, বেচায়ন থাকে, বেকরার থাকে। ভারতে নকশবন্দিয়া তরিকার এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, তড়পনে সে হামকো ফকত কাম হ্যায়, এহি বস মহব্বত কা ইনাম হ্যায়। যে মানুষ সম্পদে মনে করে আমি কামিয়াব, আমি ক্ষমতায় কামিয়াব, আর আল্লাহর দেওয়ানারা মনে করে আল্লাহর ভালোবাসার আগুনে জ্বলতে পারলে সে কামিয়াব। কেসা কেসা কথা, কিরকম কিরকম বুঝ এ মানুষদের মধ্যে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আল্লাহর মহব্বত আমাদের খুব নসিব করেন। আমাদের বাংলাদেশের বিখ্যাত এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ, ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় ধরনের মানুষও যার সোহবতে যার সান্নিধ্যে যাইতেন। সেই মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহ যার কবর গোপালগঞ্জের গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের পিছনে মসজিদের পাশেই, আমাদের উস্তাদ হযরত হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহ একবার বলতেছিলেন যে আমি গহরডাঙ্গায় গেলাম তো এই বুজুর্গের কবর আমি জিয়ারত করলাম, ওনাকে সদস্যা হুজুর বলা হইত, সদস্যাহেব হুজুর। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ সদস্যাহেব হুজুরের নামে খ্যাত ছিলেন, বলেন যে আমি সদস্যা হুজুরের কবর জিয়ারত করলাম, রাত্রিবেলা কবরের পাশের হেফজখানাতে শুয়ে পড়লাম, হঠাৎ লক্ষ্য করলাম যে কবরের দিক থেকে খুশবু আসে। বলেন যে আমি উঠলাম, বলেন যে কবরের কাছে গিয়ে কবরের কাঁচা মাটি হাতে নিয়ে শুকে দেখি আল্লাহ আল্লাহ, এই কবরের মাটি থেকে এমন আশ্চর্যজনক খুশবু আসতেছে। সেই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, সারাটা জাহান তুমি পেয়ে গেছো কিন্তু আল্লাহকে তুমি পাও নাই, ওরে কপাল পোড়া সর্বহারা, তুমি তো কিছুই পাও নাই, তুমি কপাল পোড়া, তুমি সর্বহারা। আর যদি এমনটা হলো দুনিয়ার কিছু তুমি পাও নাই, ধন নাই, দৌলত নাই, ক্ষমতা নাই, বিল্ডিং নাই, ফ্যাক্টরি নাই, হ্যাঁ, কিন্তু আল্লাহকে তুমি পেয়ে গেছো, আল্লাহর কসম, তাহলে সবকিছুই তুমি পেয়ে গেছো। ভারতের বিখ্যাত এক বুজুর্গ ছিলেন আরেফ হিন্দ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহ, তিনি বলেন যে হে প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা, জমি মেয়েরি, হে আল্লাহ আপনি আমার, তাহলে সব আমার, আপনি আমার তো আসমানটা আমার, আপনি আমার তো পৃথিবীটা আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার, আগর একটু নেই মেরা তো কোই সে নেই মেরি, হে আল্লাহ যদি আপনি আমার উপর রাজি না হন, আপনি আমার না হন, তো আমার বলতে আর কিচ্ছু নেই, আমার দুনিয়া বরবাদ, আমার আখিরাত বরবাদ, আমার সব বরবাদ, সব সরকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর মহব্বতের দৌলত অর্জন করার জন্য সকলে পাক্কা এরাদা করি যে আমি আল্লাহর মহব্বতের দৌলত চাই, আল্লাহর মহব্বত অর্জনের চেষ্টা করব। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার ভাইরা, আমি আল্লাহর কসম করে বলি যে আল্লাহকে চাইছে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়ে গেছে। আমার ভাই তুমি চাও নাই, সেজন্য তুমি আল্লাহকে পাও নাই। আহে মনগর আসরে দাস্তে ইয়ার বুকুয়াম গুজরে দাস্তে, আমার বুকে মাওলাকে পাওয়ার ব্যথা যদি সত্যি পয়দা হইত, হৃদয়ের সিংহাসনে প্রিয় মাওলাকে অবশ্যই আমি পেয়ে যেতাম। এক হাদিসে উপস্থিত মহান রব্বুল আলামিন বলেন, মান তলাবানি ওয়াজাদানি, যে বান্দা আমাকে তালাশ করে নিঃসন্দেহে সে বান্দা আমাকে পেয়ে যায়। কোরআনে করিমের এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ জাল্লা জালালু আম্মা নাওয়ালু বলেন যে যে বান্দারা আমার জন্য, আমি আল্লাহর জন্য কষ্ট করে, চেষ্টা করে, নিঃসন্দেহে তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। আয়াতে পাকের মর্ম এটাই, কারণ তাফসীরে রুহুল মানিতে আয়াতে পাকের তাফসীর লিখছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি আল বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ফীনা আই মিন আজলিনা ওয়ালি ওয়াজহিনা খালিসান, যে মানুষরা কষ্ট করে একমাত্র আমি আল্লাহর জন্য, ইখতারুল মাশাক্কাতা ফি ইবতিগাই মারদাতিনা ওয়াল ইনতিহাই আম্মা নাহাইনা, আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর নিষিদ্ধ রাস্তা থেকে বিরত থাকার জন্য যারা কষ্ট করবে, লানা দিয়ান্নাম সুবুলানা আই সুবুলা সাইর ইলাইনা ওয়াল উসুল ইলা জানাবিনা, তাহলে আমি আল্লাহকে পাওয়ার রাস্তা আমি তাকে আগায় দেব, আমি তাকে কদম কদম সাহায্য করব যাতে সে আরো আগে বাড়ে, আরো অগ্রগামী হয়, আরো সফলতা অর্জন করতে পারে। এবং এমনটা তৌফিক আমি দান করব যাতে এই বান্দা একদম আমাকে পায় আমার উলিদের কাতারে স্থান লাভ করতে পারে। এক বুজুর্গ বলেন যে মোহাব্বত দুনো আলমে এই যাকার পুকার আই কি জিসে খুদ ইয়ার নে চাহা উসি কো ইয়াদ ইয়ার আই। আমার ভাইরা আল্লাহ পাকের রহমতের খাস নজর যার উপরে পড়ে যায় নিঃসন্দেহ ওই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যেই বান্দা নামাজ পড়ে এটা আলামত যে সে আল্লাহ পাক এই বান্দাকে চান। আল্লাহ পাক বান্দাকে চান কারণে তৌফিক তাকে নামাজের তৌফিক দিয়ে দিয়েছেন। যেই বান্দা জিকিরে মশগুল এটা আলামত যে আল্লাহ পাকের খাস রহমত তার উপর নাজিল হয়ে গেছে, এই জন্যই সে আল্লাহ পাকের সঙ্গে মশগুল হয়ে গেছে। ইচ্ছা করলে সে সিনেমা হলে যেতে পারত, ইচ্ছা করলে সে গান বাদ্যের আড্ডাতে যেতে পারত অথবা মদের আসরে যেতে পারত, কিন্তু সে ওই জায়গায় যায় নাই যেখানে দুনিয়ার মজা আছে, মাওলার নামের মধ্যে সে মজা পেয়ে গেছে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহ, তিনি একবার হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহকে বললেন, হযরত জি মানে জব আল্লাহ কা নাম নু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, ওর খুদা কি কসম হযরত জি মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। তিনি বললেন যে হযরত জি আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি আমার মুখটা মধুর চেয়ে মিঠা হয়ে যায়, আল্লাহর কসম হযরত জি আমার মুখটা মধুর চেয়ে মিঠা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম আল্লাহ পাকের নাম এত মজা সারা জাহানের মধুর চেয়ে বেশি মজা। এই পুরা আসমান পর্যন্ত পৃথিবীটা যদি মধুর দরিয়ায় মধুর অকুল সাগরে পরিণত হয়ে যায়, কিন্তু আল্লাহর কসম তার চেয়ে বেশি মজা আল্লাহ পাকের নামের মধ্যে। আমার শায়খ কুতুবে আলম আরে বিল্লাহ মাওলানা শায়খ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হয় আশিকুন কা মিনা আওর জাম হয়। আমার আল্লাহর নাম আল্লাহর হে কি মোহব্বতের নাম, কি প্রিয় নাম। আল্লাহর প্রেমিক যারা, দুনিয়ার কোন সরা কোন সুরার দরকার হয় না, আল্লাহ পাকের নামের ভিতরেই সারা জাহানের সব সুরা এবং শ্রেষ্ঠ সুরা সবচেয়ে মধুময় সুরা মজুদ আছে আল্লাহ পাকের নামের মধ্যে। মাওলানা জালালউদ্দিন রুমির মতো এই পৃথিবীর বিখ্যাত আল্লাহ প্রেমিক, তাকে আল্লাহর আল্লাহ পাক তার কবরকে নূরে পরিপূর্ণ করেন। তিনি বলেন যে আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ গো বেরো তা সাফে আরশ বেশে মেরা যে তু গর্দা চরখে ফর্শ, যে তুমি এরোপ্লেনে উড়লে এরোপ্লেনে চললে আকাশে উড়ো, আরে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের জিকির তোমাকে জমিন থেকে উড়ায় আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আল্লাহ গো বেরো তা সাফে আরশ, আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ পাকের বন্দেগি করলে আল্লাহকে ভালোবাসলে আল্লাহ পাকের নাম ডাকলে জপলে এই নাম তোমাকে আরস পর্যন্ত না আরসেরও ঊর্ধ্বে আরসের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। এবং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি বই আ দিলবর তু পররামি সওয়াদ আমি আল্লাহ পাকের নামের জিকির শুরু করলে আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছে, আরে আমি তখন এমন মজা পাই এমন নেশায় আমাকে ধরে এ পৃথিবীর মানুষ সেটা বুঝায় বলার মতো কোন ক্ষমতা আমার নাই, কোন ভাষা আমার কাছে নাই। হ্যাঁ, এবং মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নামে উচু বরজবান মীর আওয়াদ হর গুনে মু আজ আসল জুয়ে সওয়াদ, আমি যখন আল্লাহ পাকের নামের জিকির শুরু করি আমার জিব্বা মধুর দরিয়া হয়ে যায়, আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়া হয়ে যায়, আমার রূহ মধুর দরিয়া হয়ে যায়, এমনকি আমার প্রতিটি লোম কু পর্যন্ত প্রতিটি পশমের গোড়া গোড়া পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা আমরা কোথায় আছি, কোন হালতে আছি, যে কেউ সিনেমা হলের দেওয়ানা, কেউ টেলিভিশনের দেওয়ানা, হ্যাঁ না, কেউ সুন্দরী বেইন নারীর জন্য দেওয়ানা, রাস্তা সুদের জন্য দেওয়ানা, ঘুষের জন্য দেওয়ানা, ক্ষমতার জন্য দেওয়ানা, এবং পয়সার জন্য দেওয়ানা, ফ্যাক্টরির জন্য দেওয়ানা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এসকে মাওলা কায় কামাজ লাইলা বুয়াদ গোয়ে গস্তান বাহরে উ আওলা বুয়াদ। এ মানুষ মজনু লাইলার জন্য এমন পাগল হলো, সারা দুনিয়া ত্যাগ করে লাইলা লাইলা করতেছিল। এ তাহলে হে মুসলমান বলো তোমরা, মজনু যদি একটা সুন্দরী নারীর সৌন্দর্য দিকে এত পাগল হয়, মহান আল্লাহর জন্য তোমার আমার কতটা পাগল হওয়া উচিত? হ্যাঁ, ইন্নাল্লাহ জামিউল হুব্বুল জামাল। প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক পরম সুন্দর এবং সুন্দর হওয়াকে তিনি পছন্দ করেন। ওই আত্মা যেটা তৌহিদওয়ালা, ওই আত্মা যা আল্লাহর প্রেমওয়ালা, ওই আত্মা যেটা আল্লাহ পাকের ভয়ওয়ালা, ওই ওই আত্মা এবং জীবন যা সুন্দর চরিত্রওয়ালা, এই মানুষ সত্যিকার সুন্দর। তাই না? চামড়া সুন্দর কিন্তু আত্মা তার নমরুদের আত্মা, জীবন তার নমরুদের জীবন, এই মানুষ সুন্দর না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়ার রং ছিল কালো, কিন্তু আত্মা ছিল সূর্যের আলোর চেয়েও আলোকিত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ঈমান যখন মানুষ আনে, ইসলাম যখন কবুল করে, লাখ কোটি সূর্যের চেয়ে তার আত্মা আরো বেশি আলোকিত হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, এই সূর্যের আলো কি জিনিস? এই সূর্যের আলো তো নমরুদও ভাগ পায়, ফেরাউনও ভাগ পায়, কিন্তু ঈমানের আলো যখন, ঈমান যখন ভিতরে পয়দা হয়, আল্লাহ পাকের মহান সত্তার আলো তার সিনা পর্যন্ত পৌঁছে, তার আত্মা পর্যন্ত পৌঁছে, হ্যাঁ না, সমগ্র জীবনকে আলোকিত করে। প্যারানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম বলেন, লা ইলাহ ইল্লাল্লাহ লাইসালহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুসা ইলাইহি। হে মুসলমান, তুমি কি জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ কত ক্ষমতাওয়ালা, কত শক্তিওয়ালা, কত প্রচন্ড পাওয়ারওয়ালা? যখন মুমিন, যখন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাত আসমানকে ভেদ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, মুহূর্তের মধ্যে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যদি কোনো মানুষ চায় এই মুহূর্তে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আমি যোগাযোগ করতে চাই, সেজন্য আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আজকুরকুম, হে বান্দারা তোমরা আমার আমাকে স্মরণ করো তো নিঃসন্দেহে আমি তোমাদেরকে স্মরণ করব। এক তাবেঈ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি। একবার তিনি দীনী বন্ধু বান্ধবের মধ্যে বসা, হঠাৎ তিনি বলতে শুরু করলেন, ভাইরা এই মুহূর্তে না আসমানে মহান আল্লাহ আমার স্মরণে মশগুল। উপস্থিত বন্ধু বান্ধব তারা বললেন যে হযরত, এই বিষয়ে আপনি জমিনে থাকা অবস্থায় টের পান কিভাবে? বললেন যে আরে, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তা আমি এই মুহূর্তে আল্লাহর স্মরণে মশগুল, তাহলে নিঃসন্দেহে এর জবাবে আল্লাহ পাক আসমানে আমার স্মরণে মশগুল। আহা, কিসমত কাকে বলে, কপাল কাকে বলে, সৌভাগ্য কাকে বলে? মাটির মানুষ মাটির উপরে বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে আল্লাহর জিকির করতেছে, এর উত্তরে মহান আল্লাহ আরশে আজমে এই বান্দাকে স্মরণ করতেছেন, তাকে তার স্মরণ করতেছেন, তাকে সেখান থেকে প্যার ও মহব্বতের নজর দিতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আনা মা আব্দি ইজা যাকারানি, বান্দা যখন আমার স্মরণে মশগুল হয়, আমার জিকিরে মশগুল হয়, আমি বান্দার সঙ্গে হয়ে যাই। ফামান যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি, যে বান্দা একলা একলা নির্জনে আমাকে স্মরণ করে, আমি নির্জনে একলা তাকে স্মরণ করি। অমান যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খাইরিন মিম মালাই, আর কোন বান্দা যখন এক মজলিসে মাহফিলে সমাবেশে আমার জিকিরে মশগুল হয়, আমি আসমানে মাহফিল ডাকি, সেই মাহফিলই বান্দার স্মরণ করি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, এবং সেই মাহফিল ওর মাহফিলের থেকে শ্রেষ্ঠ মাহফিল। আমার বান্দা যে মাহফিল বানায় আমার স্মরণের জন্য, এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আমি বানাই। সে কি মাহফিল? মুহাদ্দিসিনে হাদিসের ব্যাখ্যায় লিখছেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আসমানে বড় বড় ফেরেশতাদেরকে ডাকেন, এই তোমরা এদিকে আসো, আমার কাছে বসো, আমি এক বিশেষ কথা বলবো। এবং নবীদের রূহ সমূহকে একত্রিত করেন, ফের তাদের সম্মুখে মহান রব্বুল আলামিন বলেন, আমার অমুক বান্দা আব্দুল্লাহ আব্দুল করিম আব্দুর রহিম, সে এখন আমি আল্লাহর স্মরণে মশগুল, এত ভালো বান্দা বান্দা আমার, এত প্যারা বান্দা আমার। আমার প্রিয় বন্ধুরা, সত্য কথা তো এই, ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, ইমানের দৌলত নিজ অনুগ্রহে আমাদেরকে দান করে দিচ্ছেন, কিন্তু সেই দৌলতের কদর কদর আমরা বুঝি না। ইসলাম যে কি জিনিস, ইমান যে কি জিনিস, এটা বুঝতেন নবী রসুলগণ এবং বুঝতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বালওয়ানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় এক আলেমে দ্বীন, মুহাদ্দিস, ফকিহ ছিলেন, বড় আরেফে কামিল ছিলেন, চিশতিয়া তরিকার বিখ্যাত এক ইমাম ছিলেন। তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, কোন মানুষ যখন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাতে ইমান আর ইসলাম কবুল করতেন, সাথে সাথে তিনি সিদ্দিকীরের মর্তবার প্রাপ্ত হয়ে যেতেন, মানে সবচেয়ে বড় ইমানওয়ালা হয়ে যেতেন, সাথে সাথে সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা হয়ে যেতেন। এবং তাদের মধ্যে আল্লাহর এমন মারিফত পয়দা হইত, এতটা মহব্বত পয়দা হইত, সারা জাহানকে তারা ভুলে যেতেন। তাফসিরে মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ মতো বিখ্যাত আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকি তিনি বলেন যে আল ইশকু নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব, হে মানুষ, তোমার অন্তরে সত্যিকার আল্লাহর ভালোবাসা যদি পয়দা হয়, আল্লাহর ভালোবাসার আগুন বাকি সবকিছুকে জ্বালায় মিসমার করে দিবে। যার ভিতরে সত্যি আল্লাহর মহব্বত পয়দা হয়, নাফরমানির পথে সে হাঁটতে পারে না, সুদের পথে সে হাঁটতে পারে না, ঘুষের পথে সে হাঁটতে পারে না, মিথ্যার পথে সে হাঁটতে পারে না, সবটা ইমানের আলো বিরোধী জিনিস। ইমান তো এমন জিনিস যে যে আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনা যুলুমাতি ইলান নূর। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঈমান ওয়ালাদের অভিভাবক। আরে এক লোকের অভিভাবক এমন এক লোক যে এক একর জমির মালিক, আরেকজনের অভিভাবক এমন এক লোক যে দশটা ফ্যাক্টরির মালিক। তো দুই অভিভাবকের অভিভাবকত্বের মধ্যে পার্থক্য হবে না? নিশ্চয়ই পার্থক্য হবে। আরেকজনের অভিভাবক স্বয়ং বাদশাহ, তো সেই লোকের অভিভাবকতা এবং প্রতিপালন কোন মানের হবে, কোন মর্যাদার হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর সমস্ত বাদশার বাদশা মহান রব্বুল আলামিন যখন বলেন যে যারা ঈমান আনে আমি আল্লাহ নিজেই তাদের প্রতি অভিভাবক, ওহো সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, তাহলে এরপরে এই মুমিনদের নজর একমাত্র আল্লাহর উপরই কি থাকা উচিত না? এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা বড় নজর ছোট নজরে পার্থক্য করো, কিন্তু জানো বড় নজর কাকে বলে? নজর ও হ্যায় জো কাউন মক্কা সে পার হো যায়, মগর জব রোয়ে তা ভাঁ পে পড় যায় তো বেকার হো যায়। সবচেয়ে বড় নজর ওই মানুষটার নজর যার নজর সিরিফ আল্লাহকে পছন্দ করে। আমার তো ভালো লাগে মহান আল্লাহকে, আমার হৃদয় পাগল দেওয়ারা মহান আল্লাহর জন্য। এক বুজুর্গ বলছেন যে আমার ভয়ে তুমি আল্লাহকে তালাশ করো, আল্লাহকে ভালোবাসার চেষ্টা করো, আল্লাহর আনুগত্যের চেষ্টা করো। তুমি চেষ্টা শুরু করলে মঞ্জিলে মকসুদ পর্যন্ত আল্লাহ পাকের দয়াই তোমাকে পৌঁছে দিবে। তোমার তো ধর্ম, তোমার মজহাব, তোমার রুচি হওয়া উচিত এই ইয়া বা মুরা ইয়া নায়াবন জুস্তে চুয়ে মি কুনাম। আমি আল্লাহকে পাই বা না পাই সেটা আমি দেখব না, আমার কাজ হলো চেষ্টা করা, মেহনত করা, আগে বাড়া, দৌড় দেওয়া, ছুটতে থাকা। হ্যাঁ, কিভাবে দৌড় দেওয়া? রাস্তা রাস্তায় দৌড় দেওয়া, মাঠে মাঠে দৌড় দেওয়া না, আল্লাহ পাকের হুকুম তালাশের, হুকুম পালনের মাধ্যমে আল্লাহকে তালাশ করা। বান্দা উজু করে তো আল্লাহ পাক রহমত নাজিল করেন, উজুর প্রতিটি অঙ্গ যখন ধৌত করে ধোয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটি অঙ্গ ধোয়ার সাথে সাথে উজুর অঙ্গগুলোর গুনাহ ঝরে যায়। চেহারা ধুইলো উজুর পানির সঙ্গে চেহারার গুনাহ ঝরে যায়, হাত ধুইলো হাতের গুনাহগুলো উজুর পানির সঙ্গে ঝরে যায়, যখন মাথা মশা করে মাথার গুনাহগুলো, কানের গুনাহগুলো এই সাথে সাথে ঝরে যায়, যখন সে দুই পা ধোয় তখন দুই পায়ের গুনাহগুলো ঝরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্যিকার মুমিন বান্দা যখন উযু কমপ্লিট করে, এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো এই মুমিন একদম পবিত্র হয়ে যায়। এক একবারের উযু যদি এত উঁচু মর্তবা বলা, তো নামাজ কত বড় মর্তবা বলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, আল্লাহর কসম, নামাজ তো অনেক বড় মাপের ইবাদত। নামাজ হলো যে জমিনে থেকে আল্লাহর সঙ্গে সীমাহীন নৈকট্য লাভের এক ইবাদত, এক আশ্চর্য এক অনুষ্ঠান। হ্যাঁ, বাদশার কাছে যাওয়া কতটা মুশকিল ব্যাপার, কিন্তু মহান আল্লাহর কাছে যাওয়া আল্লাহ এত সহজ করছেন যে যে নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে সাত আসমান অতিক্রম করে মহান আল্লাহর নিকট গেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ অনুষ্ঠিত হয়েছে। আর যে মানুষ যখন নামাজে মশগুল হয়, আল্লাহর কসম আমার প্রিয় বন্ধুরা, এই মুমিন বান্দার সেখানেই আল্লাহ পাকের সঙ্গে মেরাজ নসিব হয়ে যায়। মেরাজের মূল হাকিকত হল আল্লাহ পাকের মস্তবর নৈকট্য। আল্লাহর কসম, মানুষ যখন নামাজে মশগুল হয় আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নৈকট্য পৃথিবীতে তার অর্জন হয়, শ্রেষ্ঠতম নৈকট্য। এবং যে সকল মানুষ চোখ হেফাজত করে, জবান হেফাজত করে, কান হেফাজত করে এবং জীবনটাকে গুনাহ থেকে কালিমা থেকে মুক্ত রাখে, আল্লাহর কসম ওই মানুষ যখন নামাজে মশগুল হয় জান্নাতের মজা সে নামাজই পাওয়া যায়। কারণ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদমাইর রহমান, বান্দা যখন সিজদা করে আল্লাহ পাকের মানে দয়াময় আল্লাহর কদমের উপর সিজদা করে, চিন্তা করতে পারেন। আল্লাহ পাকের এত বড় নৈকট্য নসিব হয়ে যায় যে জান্নাতের জান্নাতের আনার আর কলা সেটা দামি বেশি না আল্লাহ পাকের নৈকট্য দামি বেশি? বুঝতেছেন প্রিয় বন্ধুরা, জান্নাতে যখন সব মুমিনরা যাবে তো তারা জান্নাতের মধ্যে আনন্দ উপভোগ করতে থাকবে, উল্লাস করতে থাকবে, ফুর্তি করতে থাকবে। এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হঠাৎ করে দেখবে কি এক নূর চমকাইতেছে উপরে, তো সব জান্নাতীরা উপরের দিকে তাকাবে, দেখবে যে আল্লাহ পাক তাদের দিকে তাকায় আছেন। সব জান্নাতীরা তখন শুধু আল্লাহর দিকে দেখতে থাকবে এবং আল্লাহ রাসূল বলেন তখন সমস্ত জান্নাত এবং জান্নাতের সবকিছু তারা ভুলে যাবে আল্লাহকে দেখার পরে। আরে ভাই, আল্লাহ পাকের সামনে কোন বস্তুর কোন অস্তিত্ব আছে? তো এইভাবে মহান রব্বুল আলামিনকে তারা দেখতে থাকবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু জান্নাতীদের বলবেন, তোমরা সবকিছু পাইছো তো ঠিক মতো? তো জান্নাতীরা বলবে যে আল্লাহ সবকিছু মানে কোনো কিছুর কোনো অভাব নাই, আপনি কি না দিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক বলবেন, আর কিছু চাও তোমরা? আরো কিছু দেব আমি? তো জান্নাতীরা বলবে, আল্লাহ আর কি চাইবো আপনার কাছে, আমরা তো আমাদের কোনো বুঝে আসে না, যা দরকার যা কিছু আমরা পাইছি এরপরে আর কি চাইবো আপনার কাছে? আল্লাহ পাক বলবেন যে হে বান্দারা, এক জিনিস এখনো দেই নাই, আমি এখন তোমাদেরকে সেটা দেব। তো জান্নাতীরা হতবাক হয়রান যে কি সেটা, কি জিনিস হইতে পারে? এর মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করবেন যে হে জান্নাতীরা, আমি চিরদিনের জন্য, আজ থেকে চিরদিনের জন্য তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কশিন কালও তোমাদের প্রতি আমি মুহূর্তের জন্য অসন্তুষ্ট হব না। আহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীরা তখন এমন খুশি হবে, এমন আনন্দিত হবে যেটা কল্পনা করা যায় না, অতুলনীয়, তাই না? যার কোন তুলনা নেই, এত আনন্দিত হবে। এবং তারা অনুভব করবে সমস্ত জান্নাত লাখ কোটি জান্নাতুল ফেরদাউসের চেয়ে আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি কত যে মূল্যবান, কত দামি, কত ভারী, কত ওজনদার, তখন তারা জান্নাতীরা অনুভব করবে। আমার প্রিয় বন্ধুরা, তাহলে হাদিস থেকে এটা স্পষ্ট হলো যে সমস্ত জান্নাতের চেয়ে, লাখ কোটি জান্নাতের চেয়ে বেশি মূল্যবান জিনিস আল্লাহ পাকের সন্তুষ্টি। বান্দা যখন নামাজ আদায় করে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, বান্দা যখন গুনাহের সুযোগ পায়, জিনা ব্যভিচার মদ সুদ ঘুষের সুযোগ পায়, আল্লাহর দিকে তাকায় সেই অন্যায় থেকে বিরত থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টি তার নসিব হয়ে যায়। তার মানে আল্লাহ পাকের জান্নাতের চেয়েও বড় দৌলত সে দুনিয়াতেই লাভ করতে থাকে মুহূর্তে মুহূর্তে। এই বাস্তবতা, এই হাকিকতের কারণে ভারতের এক বিখ্যাত বুজুর্গ, যিনি জেনারেল লাইনে বড় ইংরেজি শিক্ষিত ছিলেন, ইংরেজ আমলে যিনি ডেপুটি কালেক্টর ছিলেন, সেই লক্ষ্ণৌর সম্ভ্রান্ত পরিবারের মহান ব্যক্তিত্ব এবং তিনি কবিও ছিলেন বড় মাপের, খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে আমার প্রিয় বন্ধুরা, ইসলামের দৌলতের কারণে এবং সুন্নতের দৌলতের কারণে এমন নূরওয়ালা জীবন, এত আনন্দঘন জীবন আল্লাহ আমাকে দান করছেন যে তিনি বলেন, আমার অনুভূতিটা শোনো, মে রেতা হো দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে গুগুল কারিয়া হ্যায়, আমার ভাইয়েরা মনে হয় কি পৃথিবীতে আমি দিন রাত সবসময় একদম জান্নাতের মধ্যেই আছি, আল্লাহ পাক আমার হৃদয়টাকে আনন্দের এবং নূরের এমন ফুলবাগান বানায় রাখছেন সর্বদা। লোকেরা বসন্ত খুঁজতে থাকে, আজ ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যেই বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যায়, হারাম দুনিয়া থেকে পৃথক হইয়া হৃদয় মন জীবন মহান আল্লাহর জন্য সত্যিকার ভাবে যে উৎসর্গ করে দেয়, ২৪ ঘন্টা সে এক বসন্তের মধ্যে, লাখ কোটি বসন্তের মধ্যেই বাস করে। বসন্তের ফুল কখন ফুটলো কখন ঝরলো, কিন্তু আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রেমিক বান্দাদেরকে, আমি যখন আল্লাহর ওলি বলি সাথে প্রেমিক শব্দটা বললাম, এই জন্য অনেকে মনে করে যে ওলি তো বরফের জিলানি, ওজি ওলি খাজা মজনী চিস্তি। ওহো আমার প্রিয় বন্ধুরা, কি যে বড় ভুলের মধ্যে আমরা আছি যে ওলি আল্লাহ পৃথিবীতে 8-10 জন থাকবেন, আমরা শুধু তাদের অনুসরণ করব। আল্লাহর কসম, ইসলামের দৃষ্টিতে কোরআন সুন্নার আলোকে এটা সুস্পষ্ট ভুল ধারণা এবং নিশ্চিত ভুল ধারণা। কারণ কোরআন এবং সুন্না বলে প্রত্যেক মুমিনেরই দায়িত্ব আল্লাহর ওলি হয়ে যাওয়া। সমস্ত মুমিনরা আল্লাহ পাকের সাধারণ ওলি, কিন্তু আল্লাহ পাক চান যে আমার সঙ্গে স্পেশাল সম্পর্ক গড়ো, স্পেশাল ওলি তুমি হও। খালি এমনি প্রথম নম্বরের ওলি না, একদম উচ্চ নম্বরের সর্বোচ্চ স্তরের ওলি হয়ে তুমি আমাকে দেখাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কারণ কোরআন শরীফ যে আল্লাহ পাক নাজিল করছেন, এই কোরআনের শুরুতে যে সূরা বাকারা, এর একদম প্রথমে আছে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন। যেহেতু সকলে তো আপনারা তাফসীর কিতাব পড়েন নাই, যদি পড়া থাকতো তাহলে এইটার ব্যাখ্যা করতে বেশি মজা হইতো, কিন্তু এখনের সকলের জন্য যতটুকু সহজে বোধগম্য অতটুকুই বলার চেষ্টা করতে হবে। এই আয়াতের মর্ম হল মহান রব্বুল আলামিন বলেন এই কিতাব মহিমান্বিত, এই কিতাব লা রাইবা ফী, যাতে সন্দেহের লেশ মাত্র নাই, তাই না? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব গাইড বুক, এই কিতাব দিক নির্দেশনা, হেদায়েতের আলো, যে আলো ফলো করলে মানুষ মুত্তাকি হবে। মুগলিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, মুত্তাকি মানে সব গুনাহ থেকে মুক্ত, সব কালিমা থেকে মুক্ত, সব দোষ থেকে মুক্ত, সব রকমের অন্ধকার থেকে মুক্ত, তাকে মুত্তাকি বলে। আর যে মুত্তাকি সেই আল্লাহর খাস ওলি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেটার দলিল হলো অন্য আয়াত শরীফ, কোরআন শরীফে আল্লাহ পাক এক আয়াতে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। হে আমার বান্দারা, তোমরা যদি আমার ওলি হয়ে যেতে পারো, তোমাদের আতঙ্কের, ভয়ের, টেনশনের কোনো বিষয় আর নাই। শুধু আমার ওলি হয়ে তোমরা আমাকে দেখাইয়া দাও, আমি তোমাদের কোনো বিষয়ের ভয় থাকবে না, আতঙ্ক থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, সব থেকে তোমরা একদম মুক্ত হয়ে যাবে। আর আমার ওলি হওয়ার জন্য যে পদ্ধতি সেটা আমি তোমাদেরকে শোনাই, সেটা হলো আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যেই বান্দারা হবে ঈমানওয়ালা আর তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা মানে গুনাহমুক্ত জীবনওয়ালা, বাস দুইটা কাজ করলি সে ওলি আল্লাহ। এজন্য ভারতের এক মহান মুজাদ্দিদ তিনি বলছিলেন যে আমার মুসলমান ভাইয়েরা, দুই কাজ করলে মানুষ ওলি আল্লাহ হয়, একটা হলো ঈমান আর একটা নাম তাকওয়া। তাকওয়ার সংক্ষিপ্ত তর্জমা হলো গুনাহমুক্ত জীবন, যে আমি গুনাহ করব না, আমি গুনাহমুক্ত থাকবো সর্বদা। গুনাহমুক্ত জীবন যে লালন করবে ঈমানের সাথে, আল্লাহর কসম নিঃসন্দেহে সে ওলি আল্লাহ। দুনিয়ার মানুষ তাকে খাজা মঈনুদ্দিন চিশতি বলুক, আর না হলে বড় পীর জিলানি বলুক, আর যাই বলুক, হ্যাঁ নিজামউদ্দিন আউলিয়া বলুক, অথবা কিছুই না বলুক, তারপরও সে নিঃসন্দেহে আল্লাহ পাকের ওলি এবং স্পেশাল ওলি। কারণ আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন ইন্নাল্লাহ আখফা সালাসান ফি সালাস, আল্লাহ পাক তিন জিনিসকে তিন জায়গায় গোপন রাখছেন, তিন জিনিসকে তিন জায়গায় লুকিয়ে রাখছেন। রেজা আখফা, রেজাহু ফি তাআতিহি, যেখানে আল্লাহর আনুগত্য এবং যেখানে আল্লাহ পাকের বন্দিগি, সেখানে আল্লাহ পাকের সন্তুষ্টি লুকানো আছে। অর্থাৎ বান্দারা খেয়াল করে না, কিন্তু যেখানে বান্দা আল্লাহ পাকের হুকুম পুরা করে আল্লাহ পাক খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, সেখানে এই সন্তুষ্টির নূর ও তাজাল্লি তার রূহ পর্যন্ত পৌঁছে যায়। আখফা রিজাহু ফি তাআতিহি ওয়া আখফা ওয়া সাখাতাহু ফি মাসিয়াতিহি, যেখানে বান্দা কোন গুনাহে লিপ্ত হয় সেখানে আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যান। অসন্তুষ্টি সেখানে বিদ্যমান, যে লুকায়িত আছে তার নজরে সেটা ধরা পড়ে না, বুঝ না থাকার কারণে। ও আউলিয়াহু ফি ইবাদিহি, এবং আল্লাহ পাক তার ওলিদেরকে গোপন করে রাখছেন, লুকায় রাখছেন, লুকায় রাখেন ফি ইবাদিহি, সাধারণ বান্দাদের মধ্যে। কি অর্থ দাঁড়াইলো? বহু ওলি আল্লাহ এরকম হন যদিও, যে যাদেরকে মানুষ চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে, কিন্তু এই পৃথিবীতে অসংখ্য ওলিয়া উলিয়া এমন থাকেন যাদেরকে মানুষ চিনতে পারে না, বুঝতে পারে না, কিন্তু আল্লাহ পাকের খাস বলি তারা, আল্লাহ পাকের খাস বলি তারা। তারা যখন দোয়া মোনাজাত করেন তো সে সারা লাখ কোটি মানুষের দোয়া মোনাজাত থেকে তার দোয়া মোনাজাত আল্লাহ পাকের নিকট অধিক ওজনদার। সে যখন সেজদা করে, এক সেজদা লাখ কোটি সেজদার থেকে দামি এবং ভারী হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা সেরকম ইমান আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইয়েরা, বিষয়টা হচ্ছে এই যে আমরা এক ধরনের গাফলতের মধ্যে আক্রান্ত। আরবিতে গাফলত গাফলত বলে, বাংলাতে আমরা যেটাকে গাফিলতি বলি। তো এক ধরনের গাফলতের মধ্যে আক্রান্ত, সেটা হলো যে চলো সবাই নামাজটা পড়ি, রোজাটা করি, আমি মুসলমান, বাকি ভুল ত্রুটি তো এই দুনিয়ার জীবনে আমাদের থাকবেই, এটাকে গা সওয়া বিষয় আমরা বানায় নিছি। আমার প্রিয় বন্ধুরা, না, যে আত্তহুর ও শত্রুর ইমান, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্রতা আর ইমান দুইটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তার মানে যেই মুমিন সে পবিত্র জীবনওয়ালা হবে, যেখানে মুমিন থাকবে সে পবিত্র জীবন, তার নিঃশ্বাস পবিত্র, তার চিন্তা পবিত্র, তার বিবেক পবিত্র, তার আত্মা পবিত্র, তার চাহনি পবিত্র, তার স্পর্শ করা পবিত্র, তার সকাল পবিত্র, সন্ধ্যা পবিত্র, তার দিন পবিত্র, রাত পবিত্র। আল্লাহ এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়িবুন ইউহিব্বুত তাইয়িব নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পাক পবিত্র, এবং পবিত্র পবিত্র হওয়া, পবিত্র বান্দা, বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। তুমি পবিত্র হইয়া দেখাও তো, তুমি আমার প্রিয় পাত্র। হ্যাঁ, নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ পাক পরিমার্জিত, পরিমার্জিত যে থাকে আল্লাহ পাক তাকে পছন্দ করেন। অনেকে এরকম অসুন্দর, অগুছালো এবং আবর্জনা ময়লা যুক্ত থাকাকে বুজুর্গি মনে করে, কাপড় চোপড় অপরিষ্কার, চেহারা অপরিষ্কার, দাড়ি অগুছালো, আশ্রয় নেই 12 বছরে একদিন, এটাকে ইসলাম মনে করে এবং এটাকে বুজুর্গি মনে করে, এটা মূর্খতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে সবচেয়ে সুন্দর ইসলাম, সবচেয়ে সুন্দর ইসলাম, সবচেয়ে সুন্দর কোরআনে পাক, সবচেয়ে সুন্দর সমগ্র বিশ্বের মধ্যে আল্লাহর পরে সবচেয়ে সুন্দর প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই আল্লাহ রসুলের দেওয়া ইসলাম কত যে সুন্দর। হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভীর মতো মানুষ, যিনি 1500-এরও বেশি গ্রন্থের প্রণেতা, তো তিনি বলেন যে হে ইসলাম, তুমি এত সুন্দর, ও হো জেফার অক্তাবকদম হর তুজাকে মিনে গরম কেরিশমা দামন দিল মি কসত কে যা ইজাজ, এই ইসলাম তোমার যেকোনো অঙ্গের দিকে দৃষ্টি করলে তোমার প্রতিটি অঙ্গ সৌষ্ঠ অঙ্গ শোভা আমাকে মুগ্ধ করে, পাগল করে, মাতাল করে, ও হো এর থেকে সুন্দরতার কোনো কিছুই নাই, এত সুন্দর ইসলাম। কিন্তু সেই ইসলামকে আমরা কিছু লোকেরা নিজেদের আমল এবং কর্মের দ্বারা পৃথিবীতে বদনাম বানায় ছেড়ে দিছি। অনেক লোকে এরকম আছে, পাক্কা নামাজি, পাক্কা দিনদার, হজ উমরা জিকির আজকার তেলাওয়াত এবং নেক আমল, হাতে তসবি, মাথায় পাগড়ি, মুখে মুখ ভরা সুন্নত মোতাবেক দাড়ি, কিন্তু কাপড় চোপড় ময়লা, মুখ দাঁত কতগুলি কালা কালা, হ্যাঁ না, এবং নাক থেকে গন্ধ আসে, পোশাক থেকে গন্ধ আসে, আর দাড়ি কতগুলি রাখলো এলোমেলো, জীবনে আচরায় না, আরে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মডেলের ইসলাম তোমাকে কে শিক্ষা দিছে? হাদিস শরীফে আছে প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে থাকতেন একটা চিরুনি তার সঙ্গে অবশ্যই থাকত, সবসময় একটা চিরুনি থাকত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাল রাহু শারুন ফালিউসলিহু, যার চুল থাকবে, দাড়ি থাকবে, সেজন্য সে তার অবশ্যই যত্ন নেয়, যত্ন নেওয়ার জন্য বলছেন তেল দাও, এটাকে আশ্রাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার চুল আশ্রয় পরিমার্জিত এবং পরিপাটি করে রাখতেন এবং দাড়িগুলোকে সুন্দর করে আশ্রয় দিতেন, তেল দিতেন, সুন্দরভাবে থাকতেন, সুন্দরভাবে চলতেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সে কোথা থেকে আমরা কোথায় পৌঁছে গেছি, বড় আজব জমানার মধ্যে আমরা পড়ে গেছি। এবং আফসোসের বিষয় হলো অনেক মানুষ কি বলবো, দিন পেশ করে, ওয়াজ নসিহত করে এইভাবে যে একটা পাগলামির আসর মনে হয়, হে আপনারা সব লাফ দিয়ে উঠে দাঁড়ায় যান, এক লাফে বসে যান, এরকমও করে। আমি বাংলাদেশে কোন এক ডিস্ট্রিক্টে গেলাম, দোকানে আমি গিয়ে মাহফিলের প্যান্ডেলের কাছে আমার গাড়ি থামলো, ওই সময় হুজুর বললেন সকলে এক ডাকে আল্লাহ একবার চিৎকার দিয়ে বলেন এবং এক লাফ দিয়ে দাঁড়ায় যান, সব দাঁড়ায় গেছে। পরে আবার তাদের বসতে বলছে, তো তারা বসছেন। যাই হোক, মাহফিল শেষ হওয়ার পরে, শেষে আমার বয়ান ছিল, তো মাহফিল শেষ হওয়ার পরে খাইতে যখন বসলাম, তো এক দোস্তের কানে আমি বললাম, উনি বুখারী শরীফ পড়েন মাওলানা সাহেব এবং মুফতি সাহেব মানুষ, তো আমি বললাম যে মাওলানা আপনি যে কাজটা করলেন যে লাভ দিয়ে দাঁড়ায় যান, এ কি সব ইনারা সব ওই ঠেলাগাড়ি চালানোর লোক, মিস্ত্রির দল, কুলি মজদুরের দল, এখানে কি ডিসি সাহেব বসতে পারেন না ইসলামের মাহফিলে, ওসি সাহেব বসতে পারেন না, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বসতে পারেন না, তো এই মানুষগুলো কতটা আনিজি ফিল করবে যে আমরা আসলাম দিনের কথা শোনার জন্য লাভ দিয়া দাঁড়ায় যাও, লাভ দিয়া বসে যাও, আমাদেরকে প্যারেড করানোর কমান্ডার এর দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি, এটা কি আপনি ঠিক করলেন? যেহেতু এলেম কালাম তো পড়ছেন তো উনি বুঝতে পারছেন, বললেন যে ইন্না লিল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরো জোরে চিৎকার করেন, আকাশ ফাটান, বাতাস ফাটান, এগুলো কোন ইসলামী পদ্ধতি? কোন নবী রসুল এরকম করছেন? প্রিয় বন্ধুরা কি বলবো? হ্যাঁ, এজন্য লাহোরের এক বুজুর্গ তিনি আক্ষেপ করে বলতেন যে হুদাউদ্দিন কাদাল্লু ফাকাদ বারাত খাসারাতুহুম ফাবাউদ্দিন আবিদুনিয়া ফামা রাবিহাত তিজারাতুহুম, যারা দিন পৌঁছাবেন, দিনের আলো দেখাবেন, সে দিশারি আজকে দিশাহারা, সে দিশারিরাই অনেকে আজকে দিশাহারা, যার কারণে সে উম্মত মুসলমানরা যে তাদের নিকট থেকে দিন নেওয়ার ব্যাপারে পিছপা হইতে বাধ্য হইতেছে, সংকোচ বোধ করতে থাকে, যেখানে গেলে কোন ঝামেলা জানি পড়তে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এরকম একটা মাহফিল যেখানে হযরত হাকিমুল উম্মত থানায় বলতেন, মুসলমান ছুটে আসে একটা ওয়াজ মাহফিলের মধ্যে দিনের মণিমুক্তা নেওয়ার জন্য, আসমানি মণিমুক্তা দেওয়ার জন্য, সেগুলো সেখানে বিতরণ করো, মুসলমান সাদরে গ্রহণ করবে এবং উল্লসিত হবে, উৎফুল্ল হবে, ওহো কত ধন দৌলত আজকে পাইলাম। কারণ হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইন্নাল গিনা গিনান নাফস, দুনিয়ার সম্পদ বড় সম্পদ না, আসল সম্পদ হলো অন্তরের সম্পদ। আর অন্তরের সম্পদ যার আছে সেই সবচেয়ে বড় ধনী। অন্তরের সম্পদ ঈমান, অন্তরের সম্পদ আল্লাহ পাকের ভালোবাসা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেমে দিন যিনি ছিলেন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলী, তিনি মুঘল আমলে দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাহদের সামনে যখন বয়ান করতেন, দিনের কথা শুনাইতেন, আল্লাহর মহব্বতে জোশে যখন তিনি আসতেন, তখন তিনি বলতেন যে হে মুঘল বাদশাহরা শোনো, দিলে দারাম জওয়াহির পারা এসকাস্তে তাহবিলাস কেদার জের গর্দু মীর সামানি কে মন্দারম, এ রাজা বাদশারা, আমি ওলিউল্লাহর সিনাতে আল্লাহ পাক এমন একটা হৃদয় দান করছেন যে হৃদয়টা আল্লাহ পাকের ভালোবাসার সীমাহীন মণিমুক্তায় সাজানো। বলো এই আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় ধনী কে আছে? তো মুঘল বাদশারা সীমাহীন শ্রদ্ধা করতেন শাহ ওলিউল্লাহ দেহলভিকে, তারা মাথা নিচু করে বসে থাকতেন যে আমাদের কাছে দুনিয়ার কাঠখড়ির সিংহাসন তো আছে, কিন্তু যে দৌলতের কথা আপনি বলেন সেই দৌলত তো আপনাদের কাছে আছে, সেটা আমরা কিভাবে বলবো যে আমাদের কাছে আছে? আগের জমানার রাজা মুসলমান রাজা বাদশাহরা এমন ছিলেন যে ওলি আউলিয়াদেরকে, বড় আলেম ওলামাদেরকে তারা শ্রদ্ধা করতেন এবং তারা বুঝতেন যে ওনাদের মর্তবা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, এবং বড় বড় রাজা বাদশাহরা আউলিয়াদের দরবারে হাজির হইতেন দোয়া নেওয়ার জন্য। তো ভারতেরই কোন একজন এরকম বাদশাহ এক বুজুর্গ ওলি আল্লাহর নিকট গেছেন দোয়া নেওয়ার জন্য, সঙ্গে উজিররাও গেছেন কয়েকজন দরবারের বিশিষ্ট লোকেরাও গেছেন। তো ওই বুজুর্গের কাছে গেলে পরে দোয়া নেওয়ার পরে বললেন যে হযরত, অনুমতি দিলে রাত্রিটা আপনার এই দরবারে আপনার খানকাতে আমি থাকি? বাদশাহ কথা বললেন, থাকতে চাইলেন। বুজুর্গ বললেন যে না না না, আমার এখানে থাকার কোন অনুমতি নেই। জি হযরত ঠিক আছে, তো আমি আপনার এই যে মহল্লার আপনার মহল্লার মসজিদে কি থাকবো আজকে রাত্রে? বলো আচ্ছা থাকো তো সেখানে থাকো গিয়া। তো বাদশাহ খুব খুশি হইলেন, আপনার মেহরবানি, আপনার মেহরবানি, শুকরিয়া, মুবারকবাদ আপনাকে, আপনি অনুমতি দিলেন। ওখান থেকে বের হয়ে আসলে উজিরা বড় খেপছেন, হ্যাঁ এটা একটা কথা, আপনার দেশে বাস করে আর ওনার খানকে আপনারা থাকতে দিবেন না, উনি এত বড় হয়ে গেছেন উনি, আর তাকে না উনার মহল্লার মসজিদে থাকতে হলো, তার পারমিশন নিতে হবে, কি এটা? বাদশাহ বললেন, বেওকুফ, তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, আরে আল্লাহ উনাদেরকে বড় করছেন, আমরা রাজা বাদশাহরা উনাদের কাছে কিছুই না, আল্লাহ এত বড় ঈমান, আল্লাহর সঙ্গে এত নিবিড় সম্পর্কের বন্ধন, ভালোবাসার বন্ধনে ওনাদেরকে ধন্য করে দিয়েছেন, সেটার প্রতি শ্রদ্ধা করলে আল্লাহ পাকের রহমত আসবে আমাদের প্রতি। যেখানে যেখানে চাঁদ উদয় হয় সেখানে পৃথিবীটা আলোকিত হয়, সূর্য উদয় হয় সারা পৃথিবীকে কতটা আলোকিত করে, এক এক আল্লাহর উলির ঈমান লাখ কোটি সূর্যের চেয়ে বেশি আলো ধারণের ক্ষমতা সম্পন্ন, এত পাওয়ারফুল ঈমানওয়ালা। ওনারা যেখানে বসবাস করেন আশপাশে দূর দূর পর্যন্ত তাদের হৃদয়ের আলো পৌঁছতে থাকে, এজন্য আমি চাইছিলাম যে ওনার মহল্লার মসজিদে ওনার অনুমতি ক্রমে যদি থাকে তাহলে ওনার খুশির সাথে থাকলাম, তো আল্লাহ পাক খুশি হবেন, তো আমার এই রাতটা বড় নূরওয়ালা হবে, বড় বেশি রহমতপূর্ণ হবে। দেখেন বাদশাহ ছিলেন কি, আল্লাহ তাদের বাদশাহ বানান তো তাদের মাথায় এরকম বুদ্ধিজ্ঞানও দান করেন। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা ঘটনা মনে হলো, তো আল্লাহ তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, সত্যি তাদেরকে সেরকম জ্ঞান দেন, বুদ্ধি দেন, মেধা দেন, যোগ্যতা দান করেন যেটা অন্য মানুষদের মধ্যে থাকে না। এই প্রসঙ্গে একটা ঘটনা মনে হলো, সেটা শুনাই, মজাদার ঘটনা এবং দারুণ শিক্ষণীয়। সেটা হলো পুরানো যুগের কোন এক কিসা না, একটা বাস্তব ঘটনা। পুরানো যুগের কোন এক বাদশাহর মৃত্যুর পরে উজিরদের মিটিং বসলো যে পরবর্তী বাদশাহ কে হবেন, কাকে বাদশাহ বানানো যায়। তো উজিররা কেউ কারো নাম প্রস্তাব করেন, আলোচনা হয়, তো ঐকমত্য হয় না, এই না তাকে বানানো যাবে না, আচ্ছা চলো তিনি বাদ, তাহলে কে, আর একটা নাম প্রস্তাব হয়। আলোচনার পর দেখা গেল না, একমত তারা হইতে পারতেছেন না কারো ব্যাপারে। এইভাবে লম্বা মিটিং এর পর সর্বশেষ বললেন যে যে রাজ্য তো রাজাবিহীন চলতে পারে না, আমরা তাহলে কি সিদ্ধান্ত নিতে পারি, একটা সিদ্ধান্ত আমাদের আসা উচিত। সর্বশেষ সকলে মিলে একটা সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে আমরা একটা কাজ করি, ভোরবেলা এই শাহী মহলের সামনে যাকে পাওয়া যাবে সেই লোকটাকে রাজা হিসাবে আমরা বরণ করব। তো রাজ্য তো দেশ তো পরিচালিত হবে, আমরা যারা উজির আছি আমাদেরই সকলের পরামর্শে, এ কোনো সমস্যা নাই, যিনি হন না কেন রাজা, তো আমাদের সকলের সম্মিলিত পরামর্শের দ্বারা তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই কথা সকলের কাছে সুন্দর লাগলো, গ্রহণযোগ্য লাগলো, এবং এই কথার উপরে সিদ্ধান্ত গৃহীত হলো। এখন সকলের অপেক্ষা যে ভোরবেলা শাহী মহলের সামনে কাকে পাওয়া যায়। একদমই ভোরবেলা প্রথম নম্বরে একটা লোক শাহী মহলের সামনে আইসেই ডাক দিচ্ছেন যে ভাইরা, যে আমি একজন ফকির মানুষ, আমাকে দুইটা পয়সা দিলে তা আমার ঘর সংসার চলে, ভাইরা আমাকে কিছু সাহায্য করেন। আর গলার মধ্যে এরকম থলে একটা লম্বানো লটকানো, কি কথা বুঝেন না। হ্যাঁ, এখন তো সকলে হতভম্ব, এই কি বিপদে পড়লাম, যে একদম মানে ভিক্ষু তাও বুড়া মানুষ, এই বেচারা জীবন যুগ যুগ ধরে এইভাবে ভিক্ষা করতে থাকছে, সে জালেম আজকে এই শাহী মহলে প্রথম নম্বরে হাজির, কি হবে, ঝুলি একটা গলার মধ্যে ঝুলানো। কিন্তু ওই জমানার মানুষজনের ভিতরে সততা ছিল, স্বচ্ছতা ছিল, আজকের মতো দুর্দশা ছিল না মানুষদের মধ্যে, সৎ মানুষ কিন্তু সততা নাই, মানুষের কাছে সম্ভ্রান্ত এবং ভদ্র কিন্তু সত্যিকার ভদ্রতা নাই। ওই জমানার মানুষদের মধ্যে একটা সত্যতা ছিল, স্বচ্ছতা ছিল, তারা যে কথা দিচ্ছেন সেটার উপরে আমল করবেনি, সেটাকে কার্যকর করবেনি। ঠিক আছে, ওনাকে নিয়ে চলো, ভিতরে নিয়ে গেলেন, ওনাকে গোসল গা ধোয়া রাজা রাজার পোশাক পরাইয়া দিলেন। এখন সকাল দশটা বাজে, তো এজলাস বসবে, সেখানে নতুন বাদশাকে নিয়ে গেলেন। তো এজলাসের মধ্যে বসার পরে বিভিন্ন মন্ত্রণালয়ের ফাইল পত্র পেশ হবে, বিভিন্ন বিষয় উত্থাপিত হবে এবং এক একটা সমাধান দিতে হবে। এখন এক এক উজির আসতেছেন, খাদ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কি কথা বুঝেন নাই, বিভিন্ন বিভাগের উজিররা আসতেছেন আর এক এক বিভাগীয় বিষয়াদি পেশ করতেছেন, নতুন বাদশাহ সব বিষয়ে উত্থাপিত বিষয়াদির সঠিক সমাধান দিতেছেন, এক একটা ফাইনাল সিদ্ধান্ত দিতেছেন। উজিররা হতবাক যে ফকির মানুষ, আশ্চর্য তার মাথায় এত বুদ্ধি আসলো কোত্থেকে, আশ্চর্য তো। আচ্ছা, এজলাস শেষ, তখন ওই নতুন বাদশাহ করলেন কি, হাত দুইটা এরকম উঁচু করলেন দুই দিক থেকে, দুই বাহু দুই দিক থেকে উঁচু করলেন। তো এটা দুই বাহু কি উঁচু করবেন এটা তো কিছুই বোঝা যায় না, দুই বাহু উঁচু করে এইভাবে আসেন। তো দুই দিক থেকে দুজন খাদেম ছুটে আসছে এবং এক খাদেম এইভাবে নিজের গর্দান আগায় দিচ্ছে, তো ওই খাদেমের মাথায় গর্দানে উনি এক হাত রাখলেন, আরেক বাম দিকের খাদেমের গর্দানে আরেক হাত রাখলেন, ওরা ওনাকে সাহায্য করে সহযোগিতা করে টেনে উঠাইল। এরপরে নীতি নিজের স্পেশাল কামরাতে পৌঁছলেন, উজিরা গিয়া সেখানে হাজির হলেন এবং বললেন, যাহা পোনা যদি অভয় দেন তো একটা কথা জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলো, কি বিষয়? উজিররা বললেন যে যাহা পোনা, আপনি তো সারা জীবন ভিক্ষা করলেন, আজকেও ভিক্ষার ঝুলে নিয়া এই দুয়ারে হাজির হয়েছিলেন, কিন্তু আমাদের একটা সিদ্ধান্তের কারণে আপনাকে আমরা রাজা হিসাবে বরণ করে নিয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আপনি এতগুলো মন্ত্রণালয়ের এত জটিল কঠিন বিষয়াদির সমাধান যে আজকে দিলেন, আগের বাদশার মতোই সমাধান দিলেন, এটা কিভাবে সম্ভব হলো। তার চেয়ে বিস্ময়কর বিষয় হলো এই যে আগের বাদশার এটা অভ্যাস ছিল, নিয়ম ছিল, যে আগের বাদশাহ যারাই আসতেন তাদের নিয়ম ছিল যে এজলাস শেষ হয়ে গেলে সিংহাসন থেকে উঠবার আগে তো এইভাবে দুই বাহু তুলতেন, তখন দুই দিক থেকে খাদেমরা এসে সাহায্য করে তাকে উঠে নিয়ে যেত। সেটা তো কোশ্চিন কালো আপনি জীবনে দেখেনও নাই শোনেনও নাই, আজকে এই প্রথম এখানে এই ঘটনা ঘটলো, কিন্তু আপনিও আগের বাদশার মতো দুই বাহু উঁচু করলেন কেন এবং কি কারণে এটা তো আমাদের মাথায় আসে না। আপনি তো এই রাজমহলের এবং শাহী মহলের এই রাজকীয় নিয়মাবলী সম্পর্কে কোনো খবর রাখতেন না। তো ওই ফকির তখন যিনি আজকে নতুন বাদশাহ উত্তর দিলেন, ও খোদা জো ফকির কো বাদশাহ বানানা জানতা হ্যায় উসকো আদাব শাহি সিখানা ভি জানতা হ্যায়। ওই খোদা যিনি এক ফকিরকে ধরে নিয়ে এইভাবে সিংহাসনে বসায় বাদশাহ বানাইতে পারেন, সেই মহান আল্লাহ তার মাথায় রাষ্ট্র পরিচালনার জ্ঞান দান করতে পারেন, রাষ্ট্র পরিচালনার জ্ঞানও তিনি দান করতে পারেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সকলে মাথা নিচু করলেন যে বিলকুল তো সত্য, বিলকুল তো সঠিক। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালুর এই কুদরতওয়ালা বিস্ময় করে রহমতওয়ালায় ঘটনা শোনায় বুজুর্গান দিন বলেন যে হে মুসলমান, তুমি খাঁটি হওয়ার নিয়ত করো, আল্লাহর ওলি হওয়ার নিয়ত করো, তো যখন তুমি পাক্কা এরাদা করবে আসমান থেকে আল্লাহ পাক যদি কবুল করে নেন যে আমার এই বান্দাকে আমি অবশ্যই আমার ওলি বানাবো, তো যার বিচারপতি বানানোর প্রধান বিচারপতির পদ দেওয়ার সাথে সাথে তার জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা, একদম দারুণ স্পেশাল বাড়ির ব্যবস্থা এবং নিশানের ব্যবস্থা, সবকিছুর ব্যবস্থা অটোমেটিকলি হইতে থাকে। অনুরূপ ভাবে তুমি যদি কান্দাকাটি করে কোনোভাবে আল্লাহর কাছে মঞ্জুর করাইতেই পারো যে আল্লাহ আমারে ওলি বানান ওলি বানান, তো একবার যদি আল্লাহ পাক এটা মঞ্জুর করেই ফেলেন, ওলিদের মতো ঈমান আল্লাহই দিবেন, ওলিদের মতো আল্লাহর ভালোবাসা আল্লাহই দিবেন, ওলিদের মতো উন্নত জীবন আলোকিত জীবন তোমাকে আল্লাহই দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই বান্দারা নাছোড় হয়ে আল্লাহর কাছে চায় আল্লাহ পাক তাদেরকে শুধু মানে তাদেরকে শুধু তাদের দোয়ার কারণে নেকি দেন না, এই নাছোড় হয়ে যে বান্দারা দোয়া চাইতে অভ্যস্ত তাদেরকে আল্লাহ পাক নিজের বিশেষ প্রিয় পাত্র বানায় নেন। যে বান্দা রোজ রোজই আমাকে ধরে এবং নাছোড় হয়ে ধরে, দিতেই হবে আল্লাহ আমাকে, দিতেই হবে, করতেই হবে, এটা আপনার করবেনই এরকম। ভারত এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহিল্লাহাবাদি রহমতুল্লাহ, এক মুসলমান আসলেন এবং বললেন যে হযরত, আমার ছেলের জন্য ফাঁসির অর্ডার হয়েই যাবে, এতদিন পর্যন্ত যে পর্যন্ত পৌঁছছে মামলা, তো জাজ যেভাবে বারবার কথা বলতেছেন তাতে এটা স্পষ্ট তার জন্য ফাঁসির অর্ডার হয়ে যাবে, তো আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ পাক এই মুসিবত থেকে মুক্তি দান করেন। যাও যাও আমি দোয়া করব। বহুত বড় মাপের ওলি আল্লাহ ছিলেন, বড় শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা এই আল্লাহর ওলির সান্নিধ্য লাভের জন্য তার নিকট যাইতেন। মাওলানা মঞ্জুর নোমানি রহমতুল্লাহ আলী, মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলী, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমতুল্লাহ আলী, এত বড় বড় মানুষরা যাইতেন এই বুজুর্গের সৌগতে। ওই বুজুর্গের খাদেম পরের দিন সকালে বললেন যে আরে ভাই এদিকে আসেন, ভালো খবর কি? আরে আপনার ছেলের ফাঁসি হবে না ইনশা আল্লাহ তাআলা। কি কিভাবে তুমি বুঝতে পারলাম? বলে যে আজকে ভোর রাতে যে তামাশা দেখলাম আমাদের এই বুজুর্গ আমাদের আল্লাহর বলি, তিনি দেখলাম যে আপনার আর আপনার ছেলের কথাগুলো এমন কাঁদতেছেন, কাঁদতে 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 আর হঠাৎ বলতে থাকে আল্লাহ না ও ফাঁসি দিয়ে বন্ধ করে দেন, আপনি দেন আপনি ওর ফাঁসি, কোনো রকমের ফাঁসি যাতে না হয়, আর আল্লাহ ফাঁসি যাতে না হয়, আবার একটু আসতে থামে, আবার জোরে একদম আল্লাহ ওর ফাঁসি জোরে একদম না হয়, আল্লাহ ফাঁসি না হয়, এর করতে করতে অনেকক্ষণ পর্যন্ত কান্নাকাটি মিনতি, এক আশ্চর্যজনক মিনতি, এরপর এক পর্যায়ে বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এমন ভাবে তিনি বলছেন, বুঝা যাইতেছিল যে কবুল করায় ফেলছেন, তো বলেন যে আমার মনে হয়েছে যে হুজুর কবুল করায় ফেলছেন, তারপরে দোয়া শেষ হয়েছে। কয়েকদিন পরে আদালত বসলো, পরে ওই ছেলের মুক্তি হয়ে গেল, কোনো ফাঁসিটা যে কিচ্ছু হয়নি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসির মারুফুল কোরআনের লেখক, অনেক বড় আলেমে দ্বীন, অনেক বড় ফকিহ এবং মুফতি, তিনি তাফসির মারুফুল কোরআনের ভিতরে লিখছেন, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন উদুনি আস্তাজিব লাকুম, হে বান্দারা তোমরা আমাকে আমার কাছে চাও আমি কবুল করব, আমার কাছে চাইলে কবুল করব। এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে হে মুসলমান তোমাদের কি খবর আছে যে আল্লাহ পাক কাফেরদেরকে আখেরাতে তো কিছু দিবেন না, কিন্তু দুনিয়ার জন্য যদি ওরা কিছু চায় তো আল্লাহ পাক ওদের এই দুনিয়ার বিষয়ক দোয়াও কবুল করেন, যে দুনিয়ার জন্য চাইছে সেটা আল্লাহ পাক কবুল করেন। তো হে মুসলমান কাফের দোয়া পর্যন্ত যদি আল্লাহ কবুল করেন তো তুমি ইমানওয়ালা তোমার দোয়া আল্লাহ তাআলা কেন কবুল করবেন না? হাদিস শরীফে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে বান্দা আল্লাহর নিকট চায় না দোয়া করে না আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে যান। কি তোমার কি আর কোন খোদা আছে যার কাছে তুমি চাইবা আমার কাছে চাও না কেন, আমার কাছে বলো না কেন, আমার কাছে মিনতি করো না কেন? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু আমাদেরকে কবুল করেন, বুঝ দান করেন, তৌফিক দান করেন। আহ মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে বলেন তাহাওয়া তাজাস্ত ইমা তাজা নেস্ত কি হাওয়া জুজ কুফল আ দরওয়াজা নেস্ত, এ মানুষ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কুপ্রবৃত্তির অধীন জীবন যাপন করবে কুশ্চিন কালো আল্লাহর খাস ওলিদের মতো ঈমান তোমার নসিব হবে না, বিশিষ্ট বান্দাদের জিন্দেগী তোমার নসিব হবে না, কারণ কুপ্রবৃত্তির গোলামি থেকে তোমাকে অবশ্যই মুক্ত হইতে হবে, তাই না? আর এই কুপ্রবৃত্তির গোলাম কেন হব, আমি তো মহান আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। দুনিয়ার মোহ আমাদেরকে ধ্বংস করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, যে দুনিয়ার মোহ সমস্ত নষ্টামি এবং সমস্ত পাপের মূল। মানুষ দুনিয়াকে নজরে যখন বড় দেখে তখন সে এরকম দিনের লাইনে ক্ষতিগ্রস্ত হইতে থাকে, বন্দিগির লাইনে ক্ষতিগ্রস্ত হইতে থাকে। এজন্য হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যে দুনিয়া তো দুই বিষয়, একটা হলো হারাম দুনিয়া আর একটা হালাল দুনিয়া। হারাম দুনিয়া তো হারামই, আর হালাল দুনিয়া যেটা সেটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা, আল্লাহর ফরজ হুকুম পালনের পর হালাল উপার্জন করাও ফরজ। এত বড় গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম, এত সুন্দর ধর্ম, এত সুন্দর ইসলামের আদর্শ, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এত সত্য একটা বিষয় বড় গভীর এবং সূক্ষ্ম, সেটা হলো মুফতি শফিজা রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়া হালাল বটে, হালাল দুনিয়া হালাল বটে, কিন্তু মুসলমানরা মনে রাখতে হবে এই অন্তরে কিন্তু দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না। তার ভাষায় দুনিয়াকে সন্দুক মে রাখনা জায়েজ, জেব মে রাখনা জায়েজ, হাত মে রাখনা জায়েজ, লেকিন দিল মে রাখনা না জায়েজ। এই দুনিয়াকে সিন্দুকে রাখা জায়েজ, হাতে রাখা জায়েজ, পকেটে রাখা জায়েজ, দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দেওয়া না জায়েজ। অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না। অন্তরের ভিতরে যে দুনিয়াকে জায়গা দিবে তার নামাজ ছুটবে, তার রোজা ছুটবে, তার হজ ছুটবে, তার যাকাত ছুটবে, এবং গরিব মিসকিন অসহায় মানুষদের খেদমত ছুটবে। একজনের চিৎকার করতেছে, একজনের ক্যান্সার হয়ে সে মারাই যেতেছে, হাজার কোটি টাকার মালিক ঘরের পাশে, কিন্তু তাকে একটু সাহায্য করার তৌফিক তার হচ্ছে না, কারণ তার দুনিয়া তার ভিতরে ঢুকে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? দুনিয়াকে ভিতরে রাখা যাবে না। আহ হযরত খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার প্রিয় বন্ধুরা দিল তুজকো দিয়া হক নে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তু বস ইয়াদে খুদা কর। আমার ভাই আল্লাহ পাক হৃদয় নামক অন্তর নামক মস্ত বড় সম্পদ তোমাকে দান করছেন, এইটার হক তো তুমি আদায় করো। সে হক হলো এই সব হারাম ধান্দা এগুলো তুমি ত্যাগ করো, হৃদয়টা শুধু মহান আল্লাহর ভালোবাসায় উৎসর্গ করে দাও। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভারতে এক মস্ত বড় ধরনের আলেম দ্বীন ছিলেন আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ, বিশ্ব কাঁপানো আলেম দ্বীন। তিনি বলতেন যে হাম হে মুসলমানরা আমাদের বুঝতে হবে যে হাম এসে রহে যাকে ওয়েসে রহে ওহা দেখ না হয় কেসে রহে। আরে ভাই দুনিয়ার জীবনে যেমনটা থাকি একরকম থাকলেই হলো, কিন্তু আমার আসল লক্ষণীয় বিষয় হলো আমার আখেরাতের জীবনটা কেমন হবে। হায়াতে দু রোজা ক্যা আয়েশ গম মুসাফির রহে জেসে তেসে রহে, দুই দিনের এই জিন্দগির জন্য এত কি টেনশন ভাই, মুসাফিরের মতো জীবনটা কাটায় দিলেই হলো। মুসাফির হার কুটা বাসত বতন রায়া দিমি দারাত কে বুল বুল দর কফস বাসত চমন রায়া দিমি দারাত। মুসাফির বিদেশে যখন থাকে প্রবাদ জীবনে সে ওখানে একশোতলা বিল্ডিং বানানোর ফিকির করে না এবং সমস্ত সম্পদ ওখানেই ব্যয় করার ফিকির করে না, তার চিন্তা থাকে এখানে উপার্জন করব, দেশে গিয়া ভোগ করব এবং আনন্দ করব। অনুরূপ ভাবে পৃথিবীটায় দুনিয়ার জীবনটা আমাদের জন্য প্রবাস জীবন, মুসাফিরের জীবন, এখানে আমরা সঞ্চয় করব, জমা করব, এর পরকালে গিয়া সেটা আমরা খুব ভোগ করব। ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। এমনি ওই ঘটনা আমার এই জন্য বলা না যে হুবহু সেটা আমাদের অনুকরণ করতে হবে, বরং এজন্য বলা সেই বিষয়টা থেকে শিক্ষা গ্রহণ করা, তারা কতটা পবিত্র আত্মার জীবন এবং উন্নত চিন্তার অধিকারী ছিলেন, তাদের লক্ষ্য কত উঁচু ছিল আর আমরা কতটা নিচে নামে আসছি এটা উপলব্ধি করার জন্য। শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি তিনি পছন্দ করতেন যে নাখায়া নাখায় ইবাদত বন্দেগী করতে থাকা, তার এটা ব্যক্তিগত রুচি ছিল, নাখায়া থাকা ইবাদত বন্দেগী করতে থাকা। যতক্ষণ খাবেন বসে বসে এক ঘন্টা চলে যায় খাইতে বসলে, আর না হয় ৪৫ মিনিট যায়, ৩০ মিনিটের কমে কেমনে খাওয়া যায়। তো উনি মনে করতেন যে এই ৩০ মিনিট আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, এই এক ঘন্টা বা এই ৩০ মিনিট আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, না হয় এর ভিতরে আমি অন্তত কয়েক রাকাত নামাজ পড়ে ফেলতে পারবো। এই এবাদতের লোভ আর মজার নেশা এমন ধরা ধরছে ওনাকে যে খাওয়া দাওয়া কোনো ক্রমে ওনার ভালো লাগতো না, কি কথা বুঝেন নেই। তো এইরকম বান্দা যারা হন, এমন তো সাধারণত সকলে হয় না, যারা এমন বেশি একান্ত এই বন্দিগির মেজাজের হয়েই যান, আল্লাহ পাক নিজেই বিশেষ রহমতের দ্বারা তাদেরকে পালেন, তাদের কথা ভিন্ন। কিন্তু এরকম নাখায়া থাকার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। আল্লাহর নবী রসুলদের সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে যখন কাফের মুশরিকদের সামনে নবীরা দাওয়াত দিতেন, তখন কাফের মুশরিকরা বলতো যে মা লিহাযা রাসূল ইয়াকুলু ত্বাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আরে কেমন রসুল তিনি, কেমন পয়গম্বর, আমাদের মতো খাওয়া দাওয়া করেন, আমাদের মতো বাজার ঘাটও করেন, হ্যাঁ সবকিছুই, আবার দেখলাম যে বলেন যে আমি নবী, এটা কেমন কথা, কি কথা বুঝেন নাই। ওই আয়াতে পাক থেকে স্পষ্ট নবী রসুলরাও খাওয়া দাওয়া করতেন, নবী রসুলরা স্বাভাবিক জীবন যাপন করতেন। অতএব ইসলাম নবী রসুলদেরই অনুসরণের জন্য বলছেন এবং সেটাই ইসলামী জিন্দেগি, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। কোন ঘটনা শুনি না মুসলমান আবেগ তাড়িত হয়ে আবার ঝামেলানে পড়ে যায়, সেজন্য আমি একটু খানিকটা ব্যাখ্যা দেওয়া মুনাসিব মনে করলাম। তো ওই বুজুর্গ এইভাবে শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহী এই অনাহারে অনাহারে থাকতেন আর খুব ইবাদত করতে থাকতেন, অত একদম এক দুদিন তিন দিন পরে কিছু খাইলেন আল্লাহ পাকের এই পৃথিবীর বিধান রক্ষার জন্য। তোমার স্ত্রী যে স্বামীর এই দিন রাত্রের এই উন্নত আদর্শে আল্লাহ প্রেমে এতটা যিনি নিমজ্জিত, এইসব দৃশ্যাবলী ঘটনাবলী দেখতে দেখতে স্ত্রীর ও স্বামীর এই আদর্শের প্রতি এতটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, উনিও এরকম নাখায় নাখায় ইবাদত বন্দেগী করতে থাকতেন। কিন্তু মেয়ে মানুষ পুরুষের মতো এত শক্ত তো না, মজবুত তো না, তো নাখায় নাখায় থাকতে থাকতে একদিন আর সহ্যই হয় না, ভীষণ কষ্ট হচ্ছে, ক্ষুধার যন্ত্রণা তীব্র, কাঁদতে কাঁদতে স্বামীর কাছে আসলেন এবং বললেন যে স্বামী আমি আর পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না। তো যখন খুব কান্নাকাটি করতেছিলেন ওই বুজুর্গ, তিনি তখন তাকে একটু সান্ত্বনা দিতে থাকলেন, যখন দেখলেন যে স্ত্রী শান্ত হয়ে গেছেন এখন আর উৎপাত করেন না, তখন বললেন বিবি থোড়া সা আর সবর কর লো, ইনশাআল্লাহ হাম জান্নাত মে যাকে খায়েঙ্গে, বেগম আর একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাবো। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা কি শিক্ষণীয় সবক। আমার প্রিয় বন্ধুরা, আমরা তেমনটা তো পারি না, পারবো না, কিন্তু আমরা এমনটাও কি করতে পারি না, হারাম তো খাবোই না, সুদের কাছে যাবোই না, ঘুষের কাছে যাবোই না, পরের হক তো নষ্ট করবোই না, আল্লাহ পাক হালাল আমাকে দুই মুঠ মিলান এইটুকু খেয়ে আল্লাহ পাকের বন্দিগি করব। আল্লাহ পাক এইভাবেই বান্দাকে ইজ্জতের সাথে পালবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। কথা বাণী শিক্ষা, ওহ কি চমৎকার, কি সুন্দর, কি পরিচ্ছন্ন, কি উন্নত। হ্যাঁ, তিনি বলেন যে হালাল খায়, আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করে, কারোর প্রতি জুলুম করা থেকে একদম বিরত থাকে, নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। কি সহজ ফর্মুলা বলেন, কতটা সহজ ফর্মুলা। আমার প্রিয় বন্ধুরা, আমরা কি এভাবে করতে পারবো? ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক যার অন্তরে নূর ঢালেন। নূর ঢালেন মানে, নূর ঢালার মানে হলো সব অন্ধকার জীবন থেকে তাকে মুক্ত করে দেন আল্লাহ তাআলা। অন্ধকার জীবন আর তাকে স্পর্শ করতে পারে না। তো আল্লাহ যার অন্তরে নূর ঢালেন, তার হৃদয়টা বিশাল বড় হয়ে যায়। বিশাল বড়, বিশাল বড় মানে কত বড়? মরার রুমি বলেন যে সাত আসমান জমিনকে নূরওয়ালা হৃদয়ের সামনে যদি পেশ করা হয়, তো সাত আসমান জমিন সহ এই খাস বন্দার হৃদয়ের বিশালতের সামনে কারো ঘরের পিচ্ছি একটা বারান্দা অথবা তুচ্ছ একটা আঙ্গিনা মনে হবে। এতটা বিশাল বড় বানায় দেন নূরওয়ালা হৃদয়কে মহান আল্লাহ। তো সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার অন্তরে নূর ঢালা হয় এবং তার অন্তর এত বিশাল বড় হয়ে যায়, তাকে চিনবার মতো কোনো আলামত কি আছে? বললেন যে হ্যাঁ আছে। সেটা কি? আত্তাজাফি আনদারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি। তিনটা আলামত তার জীবনে ফুটে ওঠে। নম্বর এক, যে হারাম দুনিয়া থেকে সে আলাদা হয়ে যায়। দুনিয়া কোনো ভাবে হারাম দুনিয়ার পথে সে কোনো ক্রমেই পা বাড়ায় না, আমি চাই না। এই দোকান বন্ধ করে আমি যদি মসজিদে যাই নামাজ পড়তে, এতক্ষণে দশটা গ্রাহক আসবে, আমার কতগুলো লাভ ছুটবে, এইটার উপর তার নজর থাকে না। তার নজর যে আমার মাওলা খুশি হলে আমার সব আছে, মাওলা নারাজ হলে আমার সব গেছে। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আত্তাজাফি আনদারিল গুরুর, দোকার দুনিয়া থেকে তার হৃদয় মন আলাদা হয়ে যায়, এই মানুষটার জীবন পৃথক হয়ে যায়। আর সার্বক্ষণিক ভাবে তার মধ্যে আখেরাতের চিন্তা ফিকির সক্রিয় থাকে, আমি আখেরাত চাই, আখেরাতের জীবনে সফলতা চাই। ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, এবং মৃত্যু আসার আগেই মৃত্যুর জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এক ছোট ঘটনা মনে হলো, সেটা এই যে এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওলি আল্লাহ মানুষ, তো এক অপরিচিত খুব নুরানি উজ্জ্বল চেহারার মানুষ বিপরীত দিক থেকে আসছেন, সালাম দিলেন, সালাম কালাম হলো দুজনের মধ্যে। সালাম বিনিময়ের পরে ওই উজ্জ্বল চেহারার মানুষটা বললেন যে হুজুর, আমি মানুষ না, আমি মালাকুল মউত, আমি আসছি আপনার রূহ কবজ করার জন্য, আপনাকে আপনার জান কবজ করে নিয়ে যাওয়ার জন্য আসছি। ওই বুজুর্গ বললেন, আরে তুমি এত দেরি করছো কেন ভাই? কোন জমানা থেকে আমি দিন রাত অপেক্ষায়, ও কবে আসবে, ও কবে আসবে, আমাকে মাওলার কাছে নিয়ে যাবে। হাফেজ সিরাজি রহমতুল্লাহ ইরানের এক বুজুর্গ, তিনি বলছিলেন, হুররম আ রোজ কাজী মঞ্জিলে বিরা ফিরাওয়াম রাহাতে যা তলবাম ওসপায়ে জানা বেরাবাম। সেদিন হবে আমার সীমাহীন আনন্দের দিন, আমার সত্যিকার ঈদের দিন, যেদিন রব্বুল আলামিন বলবেন, সিরাজি ছাড় দুনিয়া, আয় আমার রহমতের কোলে, এই দুনিয়া ত্যাগ করে তুই আমার কাছে চলে আস। এই বুজুর্গের এই মেজাজ ছিল যে দিন রাত খালি অপেক্ষায় থাকতেন যে আহা, কবে আমি মাওলার কাছে যাব, কবে মাওলার কাছে যাব। এই চট্টগ্রামের সন্দীপের এক বুজুর্গ ছিলেন মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হুজুর আমাকে ভীষণ স্নেহ করতেন, তো বসে বসে আমাকে পাইলেই সুন্দর সুন্দর কথাবার্তা শুনাই দেন, আল্লাহর মহব্বতের কথা শুনাইতে থাকতেন, আর ওর মধ্যে বারবার তিনি পড়তে বলতেন এই কথা, আর জুয়ে হ্যাকে নিকলে দম তোমার সামনে। হে প্রিয়, একটাই মনে রাখুন আকাঙ্ক্ষা, যে আমার আমার জানটা তোমার নজরের সামনে বের হয়ে যায়, তুমি দেখতে থাকো যে তোমার বন্দা তোমার জন্য জীবন দিয়ে দিল, জীবন উৎসর্গ করে দিল। আর জুয়ে হ্যাকে নিকলে দম তোমার সামনে, হাম তোমার সামনে হো তুম আমার সামনে, আমি চাই যে আমি তুমি সামনে থাকো, আমি তোমার জন্য জীবনটা দিয়ে দিই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি আজব ধরনের মেজাজ এই সকল প্রিয় খাঁটি বান্দাদের, এই সকল বড় মানুষদের। আমার প্রিয় বন্ধুরা, সত্যিকার বড় মানুষ তারা, যে মহান আল্লাহর সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক পয়দা হয়ে যায়, আল্লাহ পাক সেই বুঝ এবং তৌফিক এবং জীবন আমাদের সকলকে নসিব করেন। এই সময় তো এগারোটার ভিতরে না, সময় তো অনেক হয়ে গেছে। যাই হোক, এই ঘটনাই না হয় আলোচনা করে শেষ করা যাক, আর বাকি কিছু সবকিছু একদিনে বলা কোনো জরুরি, আল্লাহ কবুল করেন, বস এতটুকু আল্লাহ কবুল করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওই বুজুর্গকে বললেন যে আমি আপনার জান কবজ করার জন্য আসছি। বললেন যে আরে তুমি এত দেরি করছো, আমি কত কাল থেকে তোমার অপেক্ষায়। তো বলেন হুজুর ঠিক আছে, তবে আল্লাহ পাক আমাকে বলছেন যে আমার এই দোস্তকে বলবা যে আপনার কোনো আরজু থাকলে পুরা করে নেন, কোনো মনের আকাঙ্ক্ষা স্বাদ থাকলে পুরা করে নেন। বলছেন কোনো স্বাদ নাই, একটাই আকাঙ্ক্ষা আমার মাওলার সঙ্গে মিলে যাও, মাওলার কাছে নিয়ে যাও। তো ফেরেশতা বললেন যে হুজুর সুযোগ যখন পাইছেন এটা কাজে লাগান, একটুখানি সুযোগ পাইছেন এটা একটা কাজে লাগান, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তো কাজে লাগাই, এক কাজ করি আমি নামাজে দাঁড়াই, আমি নামাজ শুরু করি, যখন আমি সেজদায় যাব সেজদার মধ্যে জান কবজ করবা, যাতে আমার মাওলা দেখেন যে সেজদা করতে করতে জালেম আমার কাছে আসতেছে। কি আকাঙ্ক্ষা! ওহো ভাই সুবহানাল্লাহ। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গানমুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বলতেছিলেন হযরত হাকিমুল উম্মত থানভীকে বলতেছিলেন যে মাওলানা আমার ভিতরের একটা গোপন কথা যে তোমাকে বলি মিয়া, এটা সকলকে শোনানোর মতো বিষয় তো না। সে বিষয়টা হলো জব মে সিজদা করতা হুম তো মুঝে এসা মালুম হতা হ্যাঁ মেরা আল্লাহ মেরা প্যার লে রাহা হ্যায়। মাওলানা যখন আমি সিজদা করি তখন আমার এমনটা অনুভব হয় যে আল্লাহ পাক সিজদার মধ্যে আমাকে আদর করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই ভারতের এক বুজুর্গ হযরত খাজা আজিজুল হাসান মুরজুম রহমতুল্লাহ আলাইহি বলেন সেজদা যে করি ব্যাপারটা কি জানো, সজদে মে সর রাখ দু তো জমিন কো আসমা কর দু, সেজদা যখন মাথা রাখি সেজদার জমিন আসমান থেকে তখন দামি বানায় চড়ি, বান্দা যে জমিনে সেজদা করে সেই জমিন আসমান থেকেও দামি হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম সহজ, ইসলাম সুন্দর, আমরা সেই সহজ ইসলামকে অনুসরণ করি তো আল্লাহ পাক সে শ্রেষ্ঠ মর্তবা দোনো জাহানে নসিব করবেন। যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, রমজানের রোজা রাখি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দিই। আর হজ যাকাত সকলের উপর ফরজ হয় না, তো বাকি থাকলো কি যে পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা। কিন্তু একটা বিষয়, ২৪ ঘন্টা গুনাহ থেকে বিরত থাকি, জুলুম থেকে বিরত থাকি, মানে কোন মাখলুকের মাখলুকের উপর জুলুম না করি, কারো হক নষ্ট না করি। আল্লাহর কসম এতটুকু কাজ যে করে, ঈমান আছে ভিতরে, হালাল খায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, গুনাহ করে না, কারো প্রতি জুলুম করে না, আল্লাহর কসম কোরআন সুন্নাহর আলোকে নিঃসন্দেহে স্পেশাল পর্যায়ের ওলি, বড় মাপের ওলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা কি হলো, যেটা করার কাজ সেটা আমরা করি না, হাজার কথা বলি কিন্তু যেটা মূল বিষয় সেটার প্রতি আমাদের নজর থাকে না। আল্লাহ সেই বিষয়ে নজর দেওয়ার আমাদের সকলকে তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। দেখেন এক বড় মানুষের রেফারেন্স দিয়ে আমার কথা শেষ করতে চাই, ভারতের দারুল দেওবন্দের একটানা ৬০ বছর যিনি অধ্যক্ষ ছিলেন হাকিমুল ইসলাম মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ, তিনি বহুত বড় মাপের আলেমে দিন ছিলেন, বড় মাপের দার্শনিক ছিলেন। তিনি একবার বলতেছিলেন, আমার নিজ কানে শুনছিলেন, তিনি বলেন শেষ জমানার আমার মুসলমান ভাইয়েরা ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদাটুকু আদায় করেন আর কোন গুনাহ না করেন, গুনাহ থেকে বিরত থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনারা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন আপনারা এই জমানার জুনায়েদে বাগদাদি, মানে বড় মাপের মুসলমান তাহলে আপনারা, যদি এতটুকু আমল করা যায়। আমার প্রিয় বন্ধুরা, ভারতে এক বুজুর্গ ছিলেন মুহিউদ্দিনের মাওলানা শাহ আফজাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেমে দিন, বহুত বড় বুজুর্গ। তিনি এক জায়গায় উজু করতে বসলেন, উজুর লোটাটা নিয়ে উঠলেন, আবার আরেক জায়গায় গিয়ে বসলেন, সেখান থেকেও উঠলেন, লোটা নিয়ে তৃতীয় এক জায়গাতে গিয়ে বসলেন, সেখানে উজু কমপ্লিট করলেন। উজু শেষ করার পর লোকজন বললেন যে হযরত আপনি এতটা বারবার এরকম জায়গা পরিবর্তন করলেন উজুর বদনা নিয়ে নিয়া, এই রহস্যটা আমরা বুঝতে পারিনি। এই বুজুর্গ তখন বললেন আমি যখন প্রথম জায়গায় বসলাম দেখলাম কি অনেকগুলো পিঁপড়া ওখানে জটলা ধরে আছে, দলবদ্ধভাবে আছে, আর পিঁপড়াদের ধর্ম হলো এভাবে একসাথে থাকা, যদি আমার উজুর পানিগুলো পড়ে ওদের কষ্ট হবে এবং ওদের এই দলবদ্ধ থাকা এটা ছিন্ন হবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়বে, তো সেজন্য উঠলাম। দ্বিতীয় জায়গায় বসলাম তো দেখি কি সেখানেও একই ঘটনা, অনেকগুলো পিঁপড়া, তো সেখান থেকে উঠলাম। তো তৃতীয় জায়গায় বসলাম, এখানে সমস্যা ছিল না, এখানে উজু করলাম। আর উমদাতুল কারি বুখারি শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে ইমাম বদরুদ্দিন আলী রহমতুল্লাহ লিখছেন যে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলী বলেন, তোমরা জানো আল্লাহর উলি কাদেরকে বলে, বিশিষ্ট মুসলমান কাদেরকে বলে, জান্নাতি কাফেলার সদস্য কাদেরকে বলে? আল-আবরার আল্লাযীনা লা ইউজুনা যাররা ওয়ালা ইয়ারদাউনা শাররা। জান্নাতি কাফেলার মানুষ তারা, আল্লাহর বিশিষ্ট বান্দা এবং বিশিষ্ট ওলি তারা, যারা কোন অন্যায় কাজে সম্মত হয় না এবং একটা পিপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না। আমরা এইভাবে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বশেষ একটা মজাদার অনেক বেশি গুরুত্বপূর্ণ হাদিস শরীফ এবং জীবনের বড় সঞ্চয়ের যেটা উসিলা হবে, শুনাইয়া দিয়ে কথা শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আল্লাহর রসুলের কথা যারা বিশ্বাস করেন, তা আমরা সেই মুসলমানরা এই সুন্দর আমলটা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দেন। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم ها صح ما شاء الله باور না বয়ান করেন নি ও হো পটিয়ার মুহাদ্দিস সাহেব হুজুর আসেন দোয়া করি ভাই সকলে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم حبب الينا الايمان وزين في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان رب اغفر وارحم انت خير الراحمين اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ উলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ উলিয়া কামিলিনের ঈমান ইখলাস আমাদেরকে নসিব করেন, আউলিয়া কামিলিনের মধ্যে মহব্বত এবং আপনার ভয় আমাদের অন্তরে নসিব করেন। আল্লাহ জীবনটাকে সুন্দর বানায় দেন, দূরান্বিত আলোকিত বানায় দেন। আল্লাহ সমস্ত পাপের দাগ কালিমা থেকে অন্তর, জীবন এবং আমল নামাকে আপনি পবিত্র বানায় দেন। আল্লাহ আপনাকে রাজি করার, খুশি করার মতো জিন্দগি আমাদের দান করেন, জিন্দগিটাকে পরিপূর্ণ আপনার বন্দিগি বানায় দেন। নফসের ধোকা, শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহরবান মালিক আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন। আল্লাহ আমলের ভিতরে, ইলমের ভিতরে তারাক্কি, উন্নতি, অগ্রগতি নসিব করেন, সকল নেক আশা আপনি পুরা করেন, সব মুশকিল আসান করেন, সব পেরেশানি বালা মুসিবত থেকে নাজাত দান করেন, হেফাজত করেন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক, তাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, তাদেরকে দুজাহানে পুরস্কৃত এবং সম্মানিত করেন। যারা এই মজলিস মাহফিলের সঙ্গে যেকোনো ভাবে সম্পৃক্ত, সহযোগিতার দ্বারা বা এখানে অংশগ্রহণের দ্বারা সকলকে কবুল করেন। আল্লাহ সকলের দুজাহানকে আপনি কামিয়াব বানায় দেন। আল্লাহ মেহরবান মালিক আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার সন্তুষ্টির সাথে আফিয়তের হালতে আপনি দুনিয়ার থেকে উঠানোর সময় আপনার রহমতের কোলে তুলে নিয়েন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, মা বাবাকে মাফ করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে মাফ করেন, আমাদের অসুস্থ লোকদেরকে আপনি শিফা দান করেন, আর ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ব্যবস্থা করেন। যারা শত্রুর দ্বারা, হিংসুক দ্বারা কবলিত, আক্রান্ত, তাদের তাদের সকলকে সকল শত্রু এবং হিংসুক থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সব দুশ্মন থেকে আমাদের হেফাজত করেন, প্রকাশ্য দুশ্মন অপ্রকাশ্য দুশ্মন সব রকমের দুশ্মন থেকে আল্লাহ কদম কদম আপনি হেফাজত করেন, প্রতিটি মুহূর্তে মুহূর্তে আপনি আমাদের হেফাজত করেন, মজবুত ইমান আমাদেরকে দান করেন, অটল অবিচল ইমান আপনি আমাদেরকে নসিব করেন, দুজাহানের মালিক দুজাহান আমাদের সফল কাম বানায় দেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সালামের বরকতে আপনি কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলাইহিস সালাম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি, এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিচ্ছে।